বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে হুঁশিয়ারি দিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক শক্তিশালী এবং দুদেশের বাহিনী নিয়মিত নোট বিনিময় করে জানালেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি। তিনি বলেছেন কিছু দাম্ভিক শক্তি ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করছে তার উদ্দেশ্য সমস্যা বলে সমাধান করা নয়। তিনি শনিবার সন্ধ্যায় ইফতারের আগে সরকারের তিন বিভাগের প্রধান সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সর্বোচ্চ নেতা বলেন কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয়, বরং তারা তাদের নিজেদের আশা আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায়। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি সাফ জানিয়ে দেন নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ইচ্ছা পূরণ করতে দেবে না। তিনি ভাষণের অন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নির্লজ্জ অভিযোগ উত্থাপনের করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তা সম্পূর্ণ অযৌক্তিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। তিনি শনিবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আমরা একটি চিঠির কথা শুনেছি কিন্তু সেরকম কিছু আমাদের হাতে পৌঁছায়নি। তিনি বলেন, ইরানের আগে কখনো জবরদস্তি মুখে আলোচনায় বসেনি এবং ভবিষ্যতেও বসবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে আলোচনায় বসতে চান। সেজন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনেয়িকে চিঠি পাঠিয়েছেন। ইরানি কূটনীতিকদের কাছে সে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। যদিও একই দিন জাতিসংঘের ইরান মিশন এরকম কোন চিঠি হাতে পাওয়ার বিষয়টি অস্বীকার করে। ট্রাম্প আরও বলেন, তিনি আশা করছেন ইরান আলোচনায় বসতে রাজি হবে, কারণ এর মধ্যেই তেহরানের স্বার্থ লুকিয়ে আছে। এরপর তিনি তেহরানকে সামরিক হামলার হুমকি দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যকে এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিদ্যমান সমস্যাবলী সমাধানের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার সন্ধ্যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইফতার পূর্বে এক বৈঠকে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিকে দমিয়ে রাখার শক্তি কারো নেই। যে জাতির একজন নেতা আছেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে, সেই জাতিকে কেউ আটকে রাখতে পারে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা শত্রুর যে কোনো দূরভিসন্ধি নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখি। শত্রুর কোনো ধরনের হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না। দেশে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করার মাধ্যমে এই শক্তি অর্জন করা সম্ভব। ইরানের প্রেসিডেন্ট বলেন, এটি আল্লাহ তাআলার পরীক্ষা। আমাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয়, মতভেদ মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হব। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানি সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে। তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক ট্র্যাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে, এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আল সানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চমাত্রা দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে, মাত্র তিন দিনের মাথায় কাতারের পানি সংকট দেখা দেবে। তিনি বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না, বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগরের তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ সকালে সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে তিনি বলেন, এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। এদিকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করলেন তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার মধ্যরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে ২৫ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪০ জনের বেশি ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো। সে সময় হামাসের হাতে অন্তত ২৫০ বন্দী হয়। এর মধ্যে ৪০ জনের বেশি ইসরায়েলি বন্দী দখলদার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমস পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় হামাসের হাতে বন্দী থাকা ২৫১ জন ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর মধ্যে ৪১ জন ইসরায়েলি বোমা হামলা এবং ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়। ইসরায়েলি মন্ত্রিসভার বরাত দিয়ে মার্কিন দৈনিকটি আরও জানিয়েছে যে গাজায় হামাস এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের হাতে বন্দী ৫৯ জন ইসরায়েলির মধ্যে মাত্র ২৪ জন জীবিত রয়েছেন এবং ১৩০ জনকে জীবিত মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্ট মিনিস্টার প্যাসাদের এলিজাবেথ টাওয়ারের পর্যটন স্পট বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি শনিবার ভোরে এলিজাবেথ টাওয়ারের বিগ বেনের কয়েক মিটার উপরে উঠে ফিলিস্তিনের একটি পতাকা উড়াচ্ছিলেন এবং ফিলিস্তিনকে মুক্ত করো বলে স্লোগান দিচ্ছিলেন। তবে ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি। এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে শনিবার সকালে ওয়েস্ট মিনিস্টার ব্রিজ বন্ধ রাখে কর্তৃপক্ষ, একই সঙ্গে পার্লামেন্ট দর্শনার্থী পরিদর্শনও বাতিল করা হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি। হিজবুল্লের গণমাধ্যম বিভাগের বিবৃতিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদেশি রাজনৈতিক এজেন্ডা পরিবেশনকারীর অপপ্রচার এড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী সিরিয়ায় সংঘটিত ঘটনাবলিতে হিজবুল্লার নাম জড়াচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাহকে অভিযুক্ত করছে। হিজবুল্লাহ দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসক গোষ্ঠীর হায়াত তাহরির আল শাম এবং সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়। দুই দিন পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিবৃতিটি এল। মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শনিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর একদিন আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, প্রক্রিয়াগত কারণে আদালতে ইউন সুক ইউলের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ঘোষণা করা হলেও তার সামরিক আইন জারির বিষয়ে তদন্ত চলমান থাকবে। চলতি বছরের জানুয়ারিতে অভিযান চালিয়ে ইউএনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত 3 ডিসেম্বর তিনি বেসামরিক শাসন বিঘ্নিত করার চেষ্টা করেছেন। মুক্তি পাওয়ার পর ইউন আটক কেন্দ্র থেকে হাসি মুখে বেরিয়ে আসেন এবং সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী এজেন্ট অরেঞ্জ নামে একটি শক্তিশালী ভেষজ নাশক রাসায়নিক ব্যবহার করেছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল জঙ্গলের ঘন গাছপালা ধ্বংস করা, যাতে শত্রু সৈন্যদের লুকিয়ে থাকার স্থান কমে যায় এবং ফসলের ক্ষেত ধ্বংস করে শত্রুপক্ষের খাদ্য সরবরাহ ব্যাহত করা যায়। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান।
এজেন্ট অরেঞ্জ হল 6টি শক্তিশালী ভেষজ নাশকের মধ্যে একটি, যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের বিরুদ্ধে ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী বনভূমি ও ফসল ধ্বংস করার জন্য এটি ব্যবহার করেছিল, যাতে শত্রু সেনাদের লুকিয়ে থাকার স্থান কমে যায় এবং ফসলের ক্ষেত ধ্বংস করে শত্রুপক্ষের খাদ্য সরবরাহ ব্যাহত করা যায়। অপারেশন র্যান্স হ্যান্ড নামে পরিচিত ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী 1961 থেকে 1971 সাল পর্যন্ত ভিয়েতনামের 4.5 মিলিয়ন হেক্টরেরও বেশি জমিতে বনভূমি ও খাদ্যশস্য ধ্বংস করার জন্য এজেন্ট অরেঞ্জ, এজেন্ট ব্লু, এজেন্ট হোয়াইট সহ বিভিন্ন রাসায়নিক মিশ্রণ ব্যবহার করেছিল। তবে এজেন্ট অরেঞ্জ ছিল সবচেয়ে কুখ্যাত, কারণ এতে ডাইঅক্সিন নামে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল। ডাইঅক্সিন হল একটি রাসায়নিক যৌগ যা পরিবেশে, বিশেষ করে মাটি, হ্রদ ও নদীর পলিতে এবং খাদ্য শৃঙ্খলে বছরের পর বছর ধরে টিকে থাকে। এছাড়া ডাইঅক্সিন মাছ, পাখি ও প্রাণীর ফ্যাটি টিস্যুতেও জমা হয় এবং বিশ্বব্যাপী এটি কার্সিনোজেন নামে পরিচিত। ডাইঅক্সিন স্বল্পমেয়াদী সংস্পর্শে লিভারের সমস্যা এবং ক্লোরাল নামক ব্রণের মতো তীব্র ত্বকের অসুখ দেখা দিতে পারে। এছাড়াও ডাইঅক্সিন টাইপ 2 ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতার কর্মহীনতা, স্নায়ুবিক ব্যাধি, পেশির কর্মহীনতা, হরমোনজনিত ব্যাধি এবং হৃদরোগের কারণ। এজেন্ট অরেঞ্জের মতো ভেষজ নাশকের সংস্পর্শে আসার ফলে ভিয়েতনামের পরিবেশগত ধ্বংসের পাশাপাশি দেশটিতে প্রায় 4 লাখ মানুষ নিহত বা শারীরিকভাবে অক্ষম হয়। ভিয়েতনাম সরকার ঘোষণা করেছে যে এজেন্ট অরেঞ্জের কারণে প্রায় 5 লাখ শিশু গুরুতর জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে এবং 20 লাখ মানুষ ক্যান্সার বা অন্যান্য রোগে ভুগছে। 2004 সালে ভিয়েতনামী নাগরিকদের একটি দল 30টিরও বেশি রাসায়নিক কোম্পানির বিরুদ্ধে মামলা করে, যা 2005 সালের মার্চে নিউ ইয়র্কের ব্রুকলিনের একজন ফেডারেল বিচারক খারিজ করে দেন। এছাড়া 2008 সালে মার্কিন আপিল বিভাগও মামলাটি খারিজ করে দেয়। মার্কিন আদালতের যুক্তি ছিল যে এজেন্ট অরেঞ্জের ব্যবহার একটি যুদ্ধকালীন কর্মকাণ্ড ছিল যা মার্কিন সরকারের নির্দেশে পরিচালিত হয়, তাই কোম্পানিগুলোকে দায়ী করা যাবে না, বরং এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল। ভিয়েতনামের নাগরিকদের মামলা খারিজ হলেও ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণকারী মার্কিন সৈন্যরা এজেন্ট অরেঞ্জের কারণে স্বাস্থ্যগত ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন। 1984 সালে মার্কিন কোম্পানিগুলোর সাথে একটি আউট অফ কোর্ট সমঝোতা হয়, যেখানে কোম্পানিগুলো $180 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। ওই তহবিল মার্কিন সৈন্যদের স্বাস্থ্যগত চিকিৎসা ও সহায়তার জন্য ব্যবহার করা হয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো 3 দিনের মধ্যে পানিশূন্য হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক। অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন, ইতিহাস এবং জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর অনুষ্ঠানটি পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত 2 পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের যুগে সেলজুক সাম্রাজ্যের বিশালত্ব এবং তাদের উত্থান, সম্প্রসারণ ও পতনের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ওমর খৈয়ামের গবেষণার কিছু দিক সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বের চিন্তাবিদ ও গণিতবিদরা ওমর খৈয়ামকে একজন বিজ্ঞানী হিসেবে জানেন, কেননা তিনি গণিত এবং বীজগণিত সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন এবং বিশ্ববাসী তার কাছে ঋণী। দ্বিপদগুলোর সহগ নির্ণয় করা এবং গণিতে দ্বিঘাত সমীকরণ সমাধান করা, ইউক্লিডের সমান্তরাল নীতির সমালোচনা এবং অ ইউক্লিডীয় জ্যামিতির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ তার বৈজ্ঞানিক কৃতিত্বের দৃষ্টান্ত। খৈয়ামের গবেষণার মধ্যে দ্বিপদীর সহগ নির্ণয় তার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা গণিতের ইতিহাসে প্রথমবারের মতো প্রস্তাব করা হয়েছিল। খৈয়াম বলেছেন যে দ্বিপদগুলোর সহগ নির্ধারণের জন্য তার গবেষণায় তিনি ত্রিভুজে পৌঁছেছেন, যার খুবই আকর্ষণীয় ফাংশন রয়েছে। সবচেয়ে সহজভাবে বলা যায়, ত্রিভুজের মাঝখানে যে কোনো সংখ্যা গঠিত হলে তা উপরের 2 সংখ্যার যোগফল থেকে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আসুন 2 সংখ্যাটি বিবেচনা করা যাক। এটি উপরের 2টি সংখ্যার যোগফল থেকে গঠিত, যা ত্রিভুজের শীর্ষে রয়েছে এবং অন্যান্য সংখ্যাগুলো শেষে পর্যন্ত একই থাকে। এই বৈশিষ্ট্যটি জেনে আমরা গণনা করতে পারি এবং এভাবে প্রতিটি শক্তির সহগ নির্ধারণ করা যায়।
খোয়াম হলেন প্রথম ব্যক্তি যিনি এই ত্রিভুজটির লক্ষ্য করেছিলেন এবং তাঁর যুগে প্রচলিত ভাষায় তাঁর বইয়ে এটি ব্যাখ্যা করেছিলেন, যা এর আগে কোনো নজির ছিল না। 1070 সালে তিনি ত্রিঘাত সমীকরণের সমাধান আবিষ্কার করেন। ওই বছরে তিনি ডেমনস্ট্রেশন অব প্রবলেমস অব অ্যালজেব্রা নামে তার একটি বই প্রকাশ করেন, যেটি বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সেখানে তিনি ত্রিঘাত সমীকরণের একাধিক সমাধান নিয়ে আলোচনা করেছিলেন। এই পদ্ধতিতে একটি পরাবৃত্তকে বৃত্তের ছেদক বানিয়ে ত্রিঘাত সমীকরণের সমাধান করা হয়। তিনি 13 ধরনের ত্রিঘাত সমীকরণ চিহ্নিত করেন, তবে তিনি ঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক বর্গমূল নিয়ে কোনো আলোচনা করেননি। সে সময় আরব মুসলিম গণিতবিদরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার করতেন না, তবে তার এই ত্রিঘাত সমীকরণ সমাধান ছিল জ্যামিতি নির্ভর। কিন্তু তিনি চাইতেন বীজগণিত নির্ভর সমাধান পদ্ধতি ব্যবহার করতে। এরপর তিনি বীজগণিতের আরেকটি বই প্রকাশ করেন, সেখানে তিনি সম্পূর্ণ বীজগাণিতিক পদ্ধতিতে ত্রিঘাত সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেন।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
খৈয়ামের মৃত্যুর 1 বৎসর আগে এক আরব ইহুদি পরিবারে স্যামুয়েল বিন ইয়াহিয়া আল মাগরাবি নামে এক শিশুর জন্ম হয়। তিনি 18 বৎসর বয়সে একটি বই লিখেছিলেন। ওই বইটিতে তিনি দশমাংশের উল্লেখ করেছেন, যা ছিল খাওয়ারিজমির অন্যতম আবিষ্কার। বর্তমানে আমরা যেভাবে আরবি ফার্সিতে সংখ্যা লেখার বাহ্যিক গঠন বা রূপ ব্যবহার করি, ওই যুগেও মুসলিম বিশ্বের গণিতবিদরা সংখ্যা লেখার ক্ষেত্রে ঠিক একই রূপ বা গঠন কাঠামো ব্যবহার করতেন। তবে 5 সংখ্যাটি ছিল ব্যতিক্রম, যা ল্যাটিন ভাষার 8 সংখ্যার মতো লেখা হতো। এছাড়া ওই বইয়ে আমরা শূন্য সংখ্যা লেখার যে গঠন দেখতে পাই, সে সম্পর্কে আমরা জানি যে খ্রিস্টীয় 16 শতক শুরুর আগ পর্যন্ত ইউরোপে এই শূন্য সংখ্যার ব্যাপারে কোনো ধারণাই ছিল না, এমনকি দশমিক পদ্ধতি সম্পর্কেও তারা জানত না। এ থেকে বোঝা যায় যে মুসলিম দেশ বা অঞ্চলগুলোতে খাওয়ারিজমির আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি জনপ্রিয় ছিল।
আরব ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী ওই ব্যক্তির বইয়ের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই বইয়ে খৈয়ামের ত্রিভুজের কথা হুবহু উল্লেখ করা হয়েছে, যা থেকে প্রমাণ হয় খৈয়ামের এই আবিষ্কার তাঁর জীবদ্দশায় মুসলিম বিশ্বের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছিল। বিভিন্ন মুসলিম অঞ্চলের গণিতবিদরা খৈয়ামের ত্রিভুজ সারণীর সাথে পরিচিত ছিলেন এবং এর 500 বছর পর ইউরোপীয়রা আলাদাভাবে প্যাসকেল নামে একজন ফরাসি গণিতবিদের মাধ্যমে এ সম্পর্কে জানতে পারে। তবে প্যাসকেল মুসলিম বইগুলো থেকে কোনো ধারণা নিয়েছিলেন কিনা তা গবেষণার বিষয়। কয়েক শতাব্দী ধরে ইউরোপীয়রা মনে করতেন যে এই ত্রিভুজটি প্যাসকেলের আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল, কিন্তু রাশিয়ান বিজ্ঞানীরা ঘোষণা করে বলেছিলেন যে এই ত্রিভুজ সারণী খৈয়ামের আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল এবং এখনও গণিতের বইগুলোতে খৈয়ামকে এই সারণীর জনক হিসাবে উল্লেখ করা হয়।
খৈয়ামের অন্যান্য অবদানের মধ্যে আমরা বীজগণিতের ত্রিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতির কথা উল্লেখ করতে পারি। খৈয়ামই প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস করতেন যে একটি ঘন সমীকরণ সমাধানের জন্য এটিকে দ্বিঘাত সমীকরণে নামিয়ে আনা উচিত নয়। তিনি আরও বিশ্বাস করতেন যে একটি ঘন সমীকরণের একাধিক উত্তর থাকতে পারে অথবা আদৌ কোনো উত্তর নেই। খৈয়াম কণিক বিভাগের মাধ্যমে সমীকরণের সমাধান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কণিক বিভাগগুলো যদি কোনো বিন্দুতে ছেদ না করে তবে সমীকরণের তৃতীয় মাত্রার কোনো উত্তর নেই, অথবা কণিক বিভাগগুলো যদি দুইটির বেশি বিন্দুতে ছেদ করে তাহলে এর মানে হল যে সমীকরণের তৃতীয় মাত্রার একাধিক উত্তর থাকতে পারে। অতএব এটা বলা যেতে পারে যে খৈয়ামই প্রথম ব্যক্তি যিনি সমীকরণের তৃতীয় মাত্রা অর্থাৎ ত্রিঘাত সমীকরণের সমাধান করার জন্য এটিকে দ্বিঘাত সমীকরণে নামিয়ে আনেননি এবং শঙ্কু বিভাগ ব্যবহার করে এটি সমাধান করেছিলেন। খৈয়াম শঙ্কু বিভাগগুলোর আলোচনায় উচ্চস্তরে পৌঁছেছিলেন এবং তিনি ত্রিঘাত সমীকরণের সমাধান করতে সক্ষম হয়েছিলেন।
কোনিক সেকশনের অর্থ হল কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলটির উপর অবস্থিত একটি স্থির সরল রেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তবে এই চলমান বিন্দুর সঞ্চার পথকে কণিক বলে। নির্দিষ্ট বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র, নির্দিষ্ট সরলরেখাটিকে এর নিয়ামক রেখা বা দ্বিকক্ষ এবং ওই ধ্রুবক অনুপাতকে এর উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বলা হয়। প্রায় 25 বা 26 বছর বয়সে সমরকন্দের বিচারক আবু তাহেরের সমর্থনে ওমর খৈয়াম তার রেসালে ফি আল বারাহিন আলি মাসাইল আল জাবর ওয়া আল মুকাবালা নামক বইটিতে ত্রিঘাত সমীকরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
শ্রোতা বন্ধুরা, ওমর খৈয়ামের গবেষণার কিছু দিক সম্পর্কে পরিচিত হলাম আমরা। আগামী পর্বে এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস ও আত্মশুদ্ধির মাস। পাপ পঙ্কিলতার যেসব আবর্জনা আমাদের হৃদয়ে বা আত্মার মধ্যে জন্মেছে সেসবের জন্য ক্ষমা চাওয়া জরুরি। ক্ষমা কিভাবে চাওয়া উচিত? ধরুন আপনার একান্ত আপনজন কিংবা পরিবারের সদস্য বা সন্তান মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে অথবা কোনো মহাসংকটে পড়েছেন এবং স্বাভাবিক নানা পন্থায় রোগ সারছে না বা সংকটের সমাধান হচ্ছে না। এ অবস্থায় আপনি যদি কাবা শরীফে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন তখন আপনি নিশ্চয়ই খুব আন্তরিক চিত্তে ও ব্যাপক আশাবাদ নিয়েই ওই সংকট সমাধানের জন্য দোয়া করবেন। গুনাহ মাফের জন্য ঠিক এমনই গভীর আকুলতা, আন্তরিকতা ও আশাবাদ নিয়ে তওবা করতে হবে। যে গুনাহ করা হয়েছে তার কখনো না করার জন্য দৃঢ় সংকল্প হতে হবে, কিন্তু দেখা গেল ভুল করে বা ধোকায় পড়ে আবারও সেই একই গুনাহ করা হলো। এভাবে শতবার তওবা ভাঙার পরও তওবার দরজা খোলা থাকে, কিন্তু তওবা করার সময়ই এমন মনোভাব থাকা উচিত নয় যে এখন তওবা করছি ঠিকই কিন্তু সুযোগ পেলে আবারও সেই পাপ করব। যে এমন অনুতাপহীন মনোভাব নিয়ে তওবা করে সে আসলে নিজেকেই উপহাস করে বলে হাদিস রয়েছে। আল্লাহর দরবারে এমন কপট মনোভাব নিয়ে তওবা করার মতো লজ্জাহীন হওয়া কিভাবে সম্ভব?
যে ব্যক্তি কোনো গুনাহ করে না তারও ইস্তিগফার বা তওবা করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দৈনিক কয়েক শতবার অথবা অন্তত প্রায় শতবার তওবা করতেন। গীবত করা, অন্যের ক্ষতি করা, মিথ্যা কথা বলা বা কুদৃষ্টি দেয়া এ জাতীয় কোনো গুনাহ করেন না। সমাজে এমন মানুষের সংখ্যা খুবই কম। যিনি এ ধরনের নৈতিক বা বস্তুগত কোনো গুনাহ করেন না তারও উচিত ইস্তিগফার করা, কারণ এ ধরনের মানুষও যখন চলাফেরা করেন তখন আশপাশের সাধারণ মানুষদেরকে দেখে তার মনে এমন ভাব আসতে পারে যে এই মানুষগুলো কতই না গুনাহ করছে, কিন্তু আল্লাহর রহমতে আমার মতো মানুষেরা এসব পাপে মশগুল নই। এভাবে অন্যদের ছোট ভাবাও হিংসা, লোভ ও পরনিন্দার মতোই বড় পাপ ও তা মানুষকে নিচে নামিয়ে দেয়। তাই সবারই ইস্তিগফার করা জরুরি। ধরুন আপনার মধ্যে অহংকারের পাপও নেই, তাহলেও মনে করুন একত্ববাদ সহ ইসলামী নানা জ্ঞান অর্জনে বেশি অগ্রসর হননি বলে বা এ ধরনের দুর্বলতা সহ নানা ত্রুটির জন্য তওবা বা ইস্তিগফার করা উচিত।
মহান আল্লাহর গুণ সম্পর্কিত জ্ঞান হল অসীম জ্ঞান। নবী রাসূল এবং আল্লাহর ওলিরা এ পথেই অগ্রসর হচ্ছেন, নফসকে পূর্ণতর করে চলেছেন ও আল্লাহর মহান গুণগুলো সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করছেন। তাঁরা এ পথে যতটা কম এগিয়েছেন তাও ত্রুটি বা আধ্যাত্মিক দুর্বলতা বলে তাঁদেরও ইস্তিগফার করা জরুরি। মহান নবী রাসূল ও ইমামরা এ বিষয়ে অপূর্ণতার যে বেদনা পোষণ করতেন তা তাঁদের প্রাণস্পর্শী দোয়াগুলোতে ফুটে উঠেছে। অন্যদের বা সাধারণ মানুষদের শিক্ষা দেওয়া এসব দোয়ার একমাত্র উদ্দেশ্য নয়। খোদা প্রেমের এইসব আকুতি ও বিরহের আগুনে জ্বলে পুড়ে মরার অবস্থাগুলো একান্তই তাঁদের নিজস্ব, যার আসল উদ্দেশ্য বিনয় প্রকাশ। সহিফায়ে সাজ্জাদিয়া সহ তাঁদের নানা দোয়ায় আল্লাহর শাস্তির প্রতি যে তীব্র ভয়, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের যে প্রবল ইচ্ছা, এসবই তাঁদের একান্ত নিজস্ব। পার্থিব বৈধ বিষয়গুলো ভোগের যে মাত্রাটুকু জরুরি ছিল তাও নবী রাসূল এবং ওলিদের দৃষ্টিতে এক ধরনের অধপতন। তারা এই অপরিহার্য বস্তুগত চাহিদার বন্ধন থেকেও মুক্ত হতে চাইতেন এবং আল্লাহর সন্তুষ্টি ও তাঁকে জানার পথে আরও বেশি এগোতে চাইতেন, কিন্তু সেভাবে এগোতে পারেননি বলে তারাও তওবা করতেন।
رَبِّ سُبْحَانَكَ 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 رَبِّي
رَبِّ سُبْحَانَكَ 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 رَبِّي
رَبِّ سُبْحَانَكَ رَبِّي رَبِّ سُبْحَانَكَ رَبِّي
মুসলিম জাতিগুলোর বস্তুগত আত্মিক অধঃপতনের জন্য তাদের একদল নেতৃবৃন্দ দায়ী, তেমনি এই জাতিগুলোর প্রত্যেক সদস্য এ বিষয়ে নানা অবহেলার কারণে দায়ী। তাই সবারই উচিত তওবা করা। যারা নানা ফরজ দায়িত্ব পালনে অবহেলা করেছেন এবং যারা ইবাদতে অতি উচ্চ বা মধ্য পর্যায়ে আছেন তাদের সবারই উচিত রমজানে তওবা কবুলের বিশেষ সুযোগ তথা মহাছাড় বা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করা। পাপ করতে থাকার কারণে যেসব পর্দা আল্লাহর অনুগ্রহ আসার পথে বাধা হয়ে গেছে সেগুলো দূর করার জন্য সবারই তওবা করা উচিত, যাতে মহান আল্লাহর দয়া, অনুগ্রহ ও করুণার সূর্য থেকে আমাদের অন্তরে ও প্রাণে খোদাই নানা নিয়ামত আর করুণার আলো অকাতরে ঝরে পড়ে। আমাদের সার্বিক উন্নতির জন্যই এটা জরুরি।
তো শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব।
বছরের শুরু মাহে রমজান। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, রমজান মাসের প্রথম দিন হচ্ছে বছরের প্রথম দিন, অর্থাৎ বছরের শুরু। রমজান মাসেই লাইলাতুল কাদর।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থ সহ অষ্টম রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার উদারতার ওসিলায় এদিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার এবং সৎ ব্যক্তিদের সাহচর্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্ক্ষাকারীদের আশ্রয়স্থল।
আল্লাহুম্মা রযুগনি ফীহি রাহমাতাল আইতাম ওয়া ইতামাত তাওয়া ওয়া ইফশাস সালাম ওয়া সুহবাতাল কিরাম বিতাউলিকা
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আমরা গত আসরে সত্যবাদিতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। পবিত্র কোরআনের সূরা তওবার 119 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। সুতরাং সত্যবাদী হবার পাশাপাশি সত্যবাদীদের সহযোগী হওয়াটাও গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আজকের আসরে আমরা কথা রাখা বা অঙ্গীকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি মানবিক গুণ নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে অঙ্গীকার রক্ষা করাকে মুত্তাকিনদের পর্যায়ে পৌঁছার উপায় বলে উল্লেখ করেছেন। যারা অঙ্গীকার রক্ষা করার মাধ্যমে ঐশী তাকোয়ার অধিকারী হয়েছে, তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ভালোবাসার কথাও ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের জীবনে কথা না রাখার বহু ঘটনার মুখোমুখি হয়েছি। আমাদের কেউ কেউ হয়তো কথা ভঙ্গকারী, আবার কেউ কেউ অঙ্গীকার ভঙ্গের ঘটনা সহ্য করতে বাধ্য। যেমন বলা যায়, আপনাকে অনেকেই হয়তো বলেছে যে কল দেব বা যোগাযোগ করব, কিন্তু ফোন করেনি, কথাও বলেনি। কেউ কেউ হয়তো আপনাকে কোনো গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের খোঁজখবর নিতে একটা নির্দিষ্ট সময়ে, মানে এক ঘন্টার কথা বলেছে, কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও অপেক্ষা ছাড়া আর কোনো ফল আসে না।
কেউ আবার এমনও বলে থাকেন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দেবে। কিন্তু দুঃখজনকভাবে কাজ করা হয় না। তো এ ধরনের আচরণ যে বা যারা করে তাদের ব্যাপারে আপনার অনুভূতি কীরকম? বিশেষ করে যারা বলে কাজ করে দেবে কিন্তু প্রকৃতপক্ষে কথা রাখে না, অঙ্গীকার ভঙ্গ করে, তাদের কেমন লাগে আপনার? এবার একটু চিন্তা করুন, ভাবুন তো আপনি নিজেই নিজের সঙ্গে করা সর্বশেষ যে অঙ্গীকারটি করেছিলেন সেটা কী ছিল। আরও ভাবুন, আপনি নিজেই কি সেই অঙ্গীকার রক্ষা করেছিলেন? যদি করে না থাকেন তাহলে ভেবে দেখুন ঠিক কোন কারণে আপনি অঙ্গীকার ভঙ্গ করতে বাধ্য হয়েছিলেন। এই প্রশ্নের জবাব শুনব খানিক মিউজিক বিরতির পর।
নিজেকে জানুন, নিজেকে গড়ুন, স্রষ্টার নির্দেশনায় জীবনযাপনের শৃঙ্খলা রক্ষায় আদর্শ জীবনযাপন অনুষ্ঠান শুনুন।
বলছিলাম অঙ্গীকার ভঙ্গ করার নেপথ্য কারণ নিয়ে। স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষজ্ঞদের দৃষ্টিতে অঙ্গীকার ভঙ্গের প্রধানতম কারণ হল, কেউ যখন আমাদের কাছে কোনো কাজের সাহায্য প্রার্থনা করে তখন আমাদের কর্মপরিধির আওতায় না থাকার পরও আমাদের সম্পর্কে সাহায্য প্রার্থীর নেতিবাচক কোনো ধারণা যেন জন্মাতে না পারে, সেজন্য আমরা তাকে ইতিবাচক জবাব দিয়ে বসি, বলি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। অথচ ওই লোকের কাজটি করে দেওয়ার কোনো চিন্তা কিংবা চেষ্টাও আমাদের থাকে না। এখানে না বলতে না পারাটাই সমস্যার কারণ। বিশেষজ্ঞদের মতে না বলতে পারার গুণটি আমাদের আয়ত্ত করা উচিত এবং তা থেকে উপকৃত হবার চেষ্টা করা উচিত।
এর কারণ হল বিশ্বাস এবং আস্থা হল সম্পর্কের প্রধান পিলার। সুতরাং এই পিলার যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতি পূরণ করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আর অবিশ্বাস এবং অনাস্থা মানুষকে নিঃসঙ্গ ও কোণঠাসা করে দেয়। যারা কথা দিয়ে কথা রাখে না, সময়ের ব্যবধানে তারা তাদের আশেপাশের লোকজনের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা হারায়। সে যাই বলুক না কেন, একটা সময় কারো কাছেই তার কোনো মূল্য থাকে না। কবি হাফিজের ভাষায়, বায়ুপ্রবাহের মতোই তোমার দেয়া অঙ্গীকারের ওপরও ভরসা করা যায় না। অবশ্য অঙ্গীকার ও প্রত্যয়ের ব্যাপারটা কেবল অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, কখনো কখনো এই সম্পর্ক আমাদের নিজেদের সঙ্গেও সম্পর্কযুক্ত। যেমন অনেকেই ধূমপান ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও তা রক্ষা করতে পারে না বা করে না।
বলছিলাম অঙ্গীকার অনেকে নিজের সঙ্গেও রক্ষা করে না বা করতে পারে না। একইভাবে স্বামী স্ত্রী ও পরিবারের ক্ষেত্রেও বহু অঙ্গীকার রক্ষা করা হয়ে ওঠে না। সমাজের প্রতি একজন নাগরিক হিসেবে যেসব অঙ্গীকার বা দায় দায়িত্ব রয়েছে সেসবও রক্ষা করা দুরূহ হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে বন্ধু বান্ধবের সাথেও অনেক অঙ্গীকার মানে কথা রাখা হয়ে ওঠে না। এই সবই অঙ্গীকারের পর্যায়ভুক্ত। নীতি নৈতিকতা বিশেষজ্ঞগণ মনে করেন অঙ্গীকার রক্ষা করা গুরুত্বপূর্ণ একটি মানবীয় গুণ। এই নৈতিক গুণ মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলে এবং অপরাধ সংগঠনের হাত থেকে মানুষকে রক্ষা করে। সমাজ বিজ্ঞানীরাও বিশ্বাস করেন আধ্যাত্মিক এই গুণটির শক্তি এত বেশি যে তারা চাইলে পুরো একটা সমাজকে জাগিয়ে তুলতে পারে, এমনকি সমাজে বিদ্যমান সকল স্তর ও শ্রেণী পর্যায়ের মানুষকে কাছাকাছি নিয়ে আসতে পারে।
¶¶
নৈতিকতা প্রশিক্ষক এবং মনোবিজ্ঞানীরাও পরিবারকেই প্রাথমিক শিক্ষাকেন্দ্র বলে অভিহিত করেছেন। এই শিক্ষাকেন্দ্রের প্রশিক্ষকগণ হলেন বাবা এবং মা। তার মানে শিশুকাল থেকেই পরিবারে শিশুদের জন্য সুস্থ, সুন্দর এবং বেড়ে ওঠার একটি অনুকূল পরিবেশ গড়ে তোলা বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। অঙ্গীকার কী জিনিস একথা বোঝার মতো বয়স যখন শিশুদের হবে, তখন থেকেই তাদেরকে সেই অঙ্গীকার রক্ষার প্রশিক্ষণ দিতে হবে। এটা কেবল মৌখিকভাবে শিক্ষা দিলেই চলবে না, তাদেরকে বাস্তবেও এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে ওই অঙ্গীকারের বোধ ও চেতনা তাদের অন্তরাত্মায় গেঁথে যায়।
তো শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকের আসরে আর কথা বলার সুযোগ নেই। পরবর্তী আসরেও আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তখনও আশা করি আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।